বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 3 জুলাই 1900 এবং ফার্সি 12 থির। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:23 এবং তেহরান সময় 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/irib বাংলা। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ পার্শ্বের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন মিশর, জর্দান ও ইরানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে ইরাকের উদ্যোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্ত হবে বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘোষণা সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা সুখের নীড়। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার 34তম বার্ষিকী পালিত, সাগরে ফুল ছিটিয়ে মার্কিন গণহত্যার শিকার হতভাগ্যদের স্মরণ। লুহানস্কের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করল রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই প্রজাতন্ত্রকে এর আগেই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল মস্কো। বাংলাদেশের নড়াইলে কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় জমা দেওয়া হল তদন্ত প্রতিবেদন। নড়াইলের ওসিকে প্রত্যাহার করে খুলনায় পোস্টিং। বিশ্বখ্যাত স্মৃতিসৌধ তাজমহলের পেছনে জন্মদিনের পার্টি উদযাপন করে মামলার মুখে পড়লেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতা নীতীশ কুশওয়াহা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। মার্কিন হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার 34তম বার্ষিকী উপলক্ষে আজ ইরানি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে ফুল ছেটানো হয়েছে। আমেরিকার ওই হামলায় বেসামরিক যাত্রীবাহী বিমানের 290 জন আরোহীর সবাই শহীদ হন। নৌযানের পাশাপাশি হেলিকপ্টার থেকেও ফুল ছেটানো হয়। এই অনুষ্ঠান পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নেয়। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ও হাঙ্গাম এলাকার অদূরে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। ফুল ছেটানোর সময় জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং উপস্থিত সবাই আমেরিকা ও ইসরায়েল ধ্বংস হোক বলে স্লোগান দেন। তারা বলেন, আমেরিকা যে মানবতা বিরোধী এবং যুদ্ধপরাধী তার প্রমাণ হল এই গণহত্যা। এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না। 1988 সালের 3 জুলাই পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর USS ভিনসেন্স থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়। বিমানটিতে 274 জন যাত্রী ও 16 জন ক্রু ছিলেন। বন্দর আব্বাস থেকে দুবাইয়ে যাওয়ার সময় হরমুজ প্রণালীর আকাশী বিমানটিকে ধ্বংস করা হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার দেশে উত্তেজনা সৃষ্টি করার জন্য পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি ইরানকে আঞ্চলিক সমস্যাগুলো সমাধানের অন্যতম প্রধান কারিগর বলে মন্তব্য করেছেন। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান দামেস্কে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রেসিডেন্ট আসাদ মন্তব্য করেন। শনিবার একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে আবদুল্লাহিয়ান দামেস্কে পৌঁছান। আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ বলেন, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটের রাজনৈতিক সমাধানের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে দেখে দামেস্ক সন্তুষ্ট। তিনি যুদ্ধ এড়িয়ে অন্য যে কোনো উপায়ে সিরিয়া সংকটের সমাধানকে স্বাগত জানাবেন বলে মন্তব্য করেন। বাশার আসাদ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, এসব দেশ সিরিয়াকে আবার যুদ্ধের দিকে ঠেলে দিয়ে দামেস্কের কাছ থেকে রাজনৈতিক ছাড় আদায়ের চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, রাজনৈতিক ও নিরাপত্তাগত দিক দিয়ে ইহুদিবাদী ইসরায়েল তার সংক্ষিপ্ত ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি আরব দেশের তীব্র সমালোচনা করেন। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী শনিবার বিকেলে দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে এই সমালোচনা করেন। তিনি ফিলিস্তিনকে এখনও মুসলিম বিশ্বের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেন, যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের আবাসভূমি স্বাধীন করতে না পারছে, ততদিন তাদের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যাবে তেহরান। জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে হবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। লুহানস্কের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো। লুহানস্কের গুরুত্বপূর্ণ শহর লিচি চানস্ক নিয়ন্ত্রণে আসার ফলে পুরো অঞ্চলটি ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদের হাত থেকে মুক্তি পেয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনের সেনাবাহিনী ওই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, রুশ বাহিনীর এই দাবি সত্য নয়। এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরি স্যাক বলেছেন, লিচি চানস্ক শহরটির উপর রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নেই। তবে তিনি আরও বলেন, কিছু নির্দিষ্ট এলাকা থেকে পিছু হটলেও আমরা ভবিষ্যতে সেগুলো ফের দখলে নিতে পারি। সেভেরোদনেৎস্কের মতো লিচি চানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে, সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের নড়াইল জেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের গঠিত পৃথক দুটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ওদিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবিরকে প্রত্যাহার করে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা প্রশাসন এবং পুলিশের গঠিত পৃথক দুটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে, তবে প্রতিবেদনের বিস্তারিত প্রকাশ করা হয়নি। ওদিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবিরকে প্রত্যাহার করে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্স বা RRF এর সাথে সংযুক্ত করা হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নপুর শর্মার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইল সদরের এক কলেজ ছাত্রের দেয়া পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে 18 জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। ওদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তারকৃত 4 আসামিকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এই রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় মোট 170 জনকে আসামি করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, নির্বাচনের সময় জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় বসে সরকার যেসব প্রতিশ্রুতি ভুলে যায়নি। আজ মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, 2009 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে ক্ষমতায় রয়েছি বলেই মানুষের জীবনমানের অনেক পরিবর্তন এসেছে। করোনার মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, বিনা পয়সায় উন্নত দেশগুলো করোনা পরীক্ষা এবং ভ্যাকসিন দেয়নি, কিন্তু আমরা সেটা দিতে পেরেছি। এটা আমাদের জন্য বিরাট সাফল্য। এদিকে বাংলাদেশের বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের জনগণের সম্পদ লুটপাটকারী বর্তমান সরকারকে ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে। মনে রাখতে হবে, যেদিন বিএনপি নেতাকর্মীরা ভোট দিতে পারবেন সেদিনই আমরা নির্বাচনে আসব। আজ দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে গণতন্ত্র না থাকলে মানুষের অধিকার থাকে না, তখন মগের মুল্লুকের মতো যা মনে চায় তাই করা যায়, আর এই সরকার তাই করেছে। বিশ্বখ্যাত স্মৃতিসৌধ ভারতের ঐতিহাসিক তাজমহলের পেছনে জন্মদিনের পার্টি উদযাপন করেছেন হিন্দুত্ববাদী নেতা নীতীশ কুশওয়া। ওই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে তাজমহলের পেছনে মাহতাব বাগের অত্যন্ত সুরক্ষিত এলাকায় রাষ্ট্রীয় বজরং দলের সাবেক মহানগর সভাপতি নীতীশ কুশওয়া তার জন্মদিন পালন করেন। জন্মদিনের পার্টিতে 21টি কেক গাড়ির বনেটে রেখে তলোয়ার দিয়ে কাটা হয়। ওই উদযাপনের ভিডিও ভাইরাল হওয়ার পর এতমাদুদ্দৌলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, নাগলা দেবজিতের বাসিন্দা নীতীশ কুশওয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ভারতের হায়দরাবাদে বিজেপির জাতীয় নির্বাহী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখার সময় হায়দরাবাদকে ভাগ্যনগর বলে উল্লেখ করেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের হায়দরাবাদে বিজেপির জাতীয় নির্বাহী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখার সময় হায়দরাবাদকে ভাগ্যনগর বলে উল্লেখ করেছেন। আজ রোববার প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলায় আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে এবং তারা দেশের স্বার্থে দলের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভাগ্যনগরেই সর্দার প্যাটেল এক ভারত শ্রেষ্ঠ ভারত স্লোগান দিয়েছিলেন। ভারতকে একত্রিত করার প্রচার ভাগ্যনগর থেকে সর্দার প্যাটেল শুরু করেছিলেন। প্রসঙ্গত, উগ্র হিন্দুত্ববাদী আরএসএস হায়দরাবাদকে ভাগ্যনগর বলে ডাকে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথও প্রচারের সময় ভাগ্যনগর বলেছিলেন। 2020 সালের নভেম্বরে যোগী আদিত্যনাথ যখন মেয়র নির্বাচনের প্রচারে হায়দরাবাদে এসেছিলেন, তখন তিনি প্রকাশ্যে বলেছিলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তবে শহরের নাম ভাগ্যনগর রাখা হবে। একই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে হায়দরাবাদে গিয়েছিলেন এবং সেখানে ভাগ্যনগর মন্দির দর্শন দিয়ে তার সূচনা করেছিলেন। এই মন্দিরটি 429 বছরের পুরনো, হায়দরাবাদ শহরের পাশেই চারমিনার সংলগ্ন স্থানে অবস্থিত। আজ প্রধানমন্ত্রী বলেন, অনেক রাজ্যে ক্ষমতায় না থাকা সত্ত্বেও কর্মীরা কাজ করছেন। বাংলা, কেরালা, তেলেঙ্গানায় এমনটাই ঘটছে। আমাদের চিন্তাধারা গণতান্ত্রিক, অনেক রাজনৈতিক দল নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। আজ সংবাদ সম্মেলনে বিজেপি নেতা পীযূষ গোয়েলকে যখন প্রশ্ন করা হয়, বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম ভাগ্যনগর রাখা হবে কিনা, এ বিষয়ে তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে দলের মুখ্যমন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিৎজার পুরস্কার জয়ী ফটো সাংবাদিক সানা ইরশাদ মাত্তুকে বিদেশে ভ্রমণে যেতে দেয়নি নয়াদিল্লি, তবে কোনো বৈধ কারণ উপস্থাপন করতে পারেনি অভিবাসন কর্তৃপক্ষ। ওই সাংবাদিক গণমাধ্যমকে বলেন, একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর জন্য গতকাল শনিবার নয়াদিল্লি থেকে প্যারিসে যাওয়ার কথা ছিল তার। বার্তা সংস্থা রয়টার্সের আরও 3 কর্মীর পাশাপাশি পুলিৎজার পেয়েছিলেন শ্রীনগরের বাসিন্দা মাত্তু। ভারতে কোভিড-19 মহামারীর মধ্যে তাদের তোলা ছবিগুলোর জন্য এ স্বীকৃতি দেওয়া হয়। 28 বছর বয়সী এই সাংবাদিক বলেন, শনিবার বিকেলে আমার ফ্লাইট ছিল। ইমিগ্রেশনের সময় আমাকে একপাশে সরিয়ে রাখা হয়। 3 ঘন্টা অপেক্ষা করতে বলা হয় আমাকে। কর্মকর্তাদের কাছে আমি বারবার এর কারণ জানতে চাচ্ছিলাম। ততক্ষণে নির্ধারিত ফ্লাইটটি আমাকে রেখেই চলে গেছে। সানামাত্তু বলেন, ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে তিনি বিদেশে যেতে পারবেন না, তবে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মিশর, জর্দান ও ইরানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে ইরাকের উদ্যোগ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফোয়াদ হাসান সম্প্রতি সৌদি আরবে আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে জর্দান ও মিশরের সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে তার দেশের মধ্যস্থতা নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা বিশেষ আলোচনার দাবি রাখে। ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এমন সময় প্রকাশ্যে এল যখন ইরান, জর্দান এবং মিশর এ 3 দেশের কেউ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং এর আগে ইরাকের এ প্রচেষ্টার খবর কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ পায়নি। মূলত সাম্প্রতিক বছরগুলোতে কিংবা গত কয়েক দশকে ইরানের সঙ্গে মিশর ও জর্দানের মধ্যে সম্পর্ক এমন কোনো মাত্রায় উত্তেজনাপূর্ণ ছিল না যে তা নিরসনের জন্য কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন ছিল। যদিও তারা আঞ্চলিক মেরুকরণে ভিন্ন ভিন্ন অবস্থানে ছিল, কিন্তু তা কখনোই সাংঘর্ষিক ছিল না। প্রকৃতপক্ষে দেশগুলির মধ্যে রাজনৈতিক মত পার্থক্য এবং ভিন্নতা সত্ত্বেও তারা এমনভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক এবং বৈদেশিক নীতি বজায় রেখেছে যা কখনোই উত্তেজনা ও সংঘর্ষের দিকে মোড় নেয়নি। তাই এমন একটি প্রেক্ষাপটে সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে এবং আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলে এ ধরনের বক্তব্যের প্রচার এবং তা ফার্সি ভাষায় প্রচারিত বিবিসি ও রেডিও ফার্দোতে পুনঃপ্রচার নিয়ে বিশেষ আলোচনার দাবি রাখে। সৌদি আরবের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এটা বলা যায় যে বর্তমানে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক থাকার বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার ব্যাপারে তেল আবিবের অবৈধ শাসক গোষ্ঠীর পক্ষ থেকে ব্যাপক চাপ রয়েছে এবং পশ্চিম এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন সফরে তা প্রকাশ্যে আনার চেষ্টা করছে ইসরায়েল। কিন্তু একই সঙ্গে রিয়াদ উদ্বিগ্ন যে ইসরায়েলের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক ফাঁস হয়ে গেলে ইসলামী বিশ্বে তার মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে, আর এর ফলে মনে করা হচ্ছে যে ইরাকের মধ্যস্থতা পরিকল্পনার মাধ্যমে মিশর ও জর্দানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার রিয়াদের প্রচেষ্টা সৌদি আরবের রাজনৈতিক প্রচারণা ছাড়া আর কিছুই নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে, মাফ করবেন, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ রাজনৈতিক প্রস্তাবে বলেছেন পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা। এ সম্পর্কে কলকাতা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের সেখানকার প্রতিনিধি।
ভারতের হায়দরাবাদে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ রাজনৈতিক প্রস্তাবে বলেছেন পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা। বাংলা এবং তেলেঙ্গানা পরিবারতন্ত্রের রাজনীতি মুক্ত হবে। পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে বলেও জানানো হয়েছে। জাতীয় কর্মসমিতির বৈঠক প্রসঙ্গে আজ রোববার বিজেপির সিনিয়র নেতা ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন অমিত শাহজি বিরোধীদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বর্তমানে বিরোধীরা ছত্রভঙ্গ, কংগ্রেসে গণতন্ত্র স্থাপিত করার জন্য তাদেরই সদস্যরা আন্দোলন করছেন, মোদীকে ভয় পাচ্ছে কংগ্রেস, কংগ্রেসের রাজনীতি পরিবার নির্ভর, আমরা রাজনীতিকে সেবার মাধ্যম বলে মনে করি, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানাতে পরিবারতন্ত্রের রাজনীতি থেকে জনগণ মুক্তি পাবে, বাংলা, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশাতেও বিজেপি সরকার গঠিত হবে। এ প্রসঙ্গে বিজেপিকে পাল্টা আক্রমণ করে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বলছিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, এর সঙ্গে বাংলা রাজনীতির মানুষের উন্নয়নের কোথাও কোনো সম্পর্ক নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
প্রতিবেদনটি শুনলেন আপনি, অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা।
আসমাউল হোসনা। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 86তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত আরেকটি নাম সাবুর। সাবুর হলেন তিনি যিনি নানা কষ্ট ও সংকট বা বিপদাপদ ধৈর্য ধরে সহ্য করতে পারেন, বা এক কথায় যিনি ধৈর্যশীল। সাবর বা ধৈর্য ও এ সম্পর্কিত শব্দ পবিত্র কোরআনে অন্তত 90 বার এসেছে, আর প্রতিবারই এই শব্দের সঙ্গে এসেছে নানা কল্যাণমূলক বিষয়ের কথা। মহান আল্লাহর সাবুর হওয়ার অর্থ বান্দাদের পাপ, কুফর, শিরক ও বিদ্রোহের বা নাফরমানের মোকাবেলায় কোনো জবাব না দেয়া বা কোনো প্রতিক্রিয়া না দেখানো। কারণ মহান আল্লাহ মানুষকে ইবাদত বা দাসত্বের জন্য সৃষ্টি করা সত্ত্বেও তাদেরকে সঠিক ও ভুল পথের যে কোনো একটি বেছে নেয়ার স্বাধীনতা দিয়েছেন, বিবেক বুদ্ধি দান ও নবী রাসূল পাঠানোর পাশাপাশি। মহান আল্লাহ চাইলে পাপীকে ও ক্ষুধাদ্রোহীকে পাপ বা বিদ্রোহ করার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তিনি পাপী ও ক্ষুধাদ্রোহীকে সুপথ গ্রহণের জন্য পর্যাপ্ত সময় দেন যাতে তারা বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারে।
মহান আল্লাহর সাবুর নাম তার হালিম নামের কাছাকাছি। মানুষের ক্ষেত্রে হালিম বলতে এমন মানুষকে বোঝায় যিনি ক্রোধ ও উত্তেজনার পরিস্থিতিতেও এসবের শিকার না হয়ে প্রশান্ত ও সহিষ্ণু থাকেন এবং থাকেন আত্মবিশ্বাসে অবিচল। তাই ক্রোধের বিপরীতেই বেশি ব্যবহার করা হয় হালিম শব্দ। অন্যদিকে হালিমের তুলনায় সাবুর আরও ব্যাপক ও সামগ্রিক অর্থবোধক।
কারণ সাবুর পর্যায়ের ধৈর্য অর্জন করতে হলে শয়তানের কুমন্ত্রণা, মনের খেয়ালিপনা বা মন্দের প্রতি আকর্ষণ মোকাবেলার পাশাপাশি আল্লাহর আনুগত্য করার ও দাসত্ব বা ইবাদত করার কষ্টগুলো সহ্য করতে হয় এবং নানা বিপদ আপদের মোকাবেলায় শান্ত ও স্বাভাবিক থেকে নিজের জিহ্বা ও শরীরের অঙ্গগুলোকেও সংযত রাখতে হয়।
মহান আল্লাহ সাবুর বা ধৈর্যশীল, তাই তিনি নবী রাসুল ও তাঁদের অনুরাগী বা অনুসারী সবাইকেও এই গুণ অর্জনের আহ্বান জানান। নানা বিপদ আপদে ধৈর্য ধরে ধর্মের ও সত্যের আহ্বান জানানো এবং সেই পথে নানা কষ্ট ও সংকটে অবিচল থাকাই যে সাফল্য বা বিজয়ের রহস্য, মহান আল্লাহ তা উল্লেখ করেছেন পবিত্র কুরআনে। তাই পবিত্র কুরআনে এ শব্দ বা এ সম্পর্কিত শব্দ 90 বারেরও বেশি এসেছে। যেমন মহান আল্লাহ সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেছেন, হে ইমানদাররা, তোমরা ধৈর্য ও নামাজের সহায়তা নাও, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, তোমরা ধৈর্যশীল হও। ধৈর্য ও ইমানের সম্পর্ক মাথার সঙ্গে দেহের সম্পর্কের মতো। মাথা ছাড়া দেহ যেমন মূল্যহীন, তেমনি ধৈর্য ছাড়া ইমানেরও কোনো কল্যাণ নেই। মহান আল্লাহর সাবুর নাম সম্পর্কে যারা সচেতন তারা বিপদে আপদে ধৈর্য ধরেন ও তাদের মুখ ও অন্তরকেও শান্ত রাখেন। ধৈর্য মহান আল্লাহর প্রতি মুমিন মানুষের প্রেমময় সম্পর্ককে জোরদার করে। ধৈর্যশীল মানুষ আল্লাহর বিশেষ রহমত, সম্মান ও ক্ষমা লাভ করেন, ফলে ধর্মের পথে এ ধরনের মানুষ অবিচল থাকেন।
মুমিনের জীবনে যখন মহান আল্লাহর সাবর নামের প্রতিফলন ঘটে, তখন তারা আল্লাহর প্রিয় পাত্র হন। হযরত আইয়ুব আলাইহিসসালাম ধৈর্যের খোদাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই মহান নবী কেবল তাঁর সব সম্পদই হারাননি, তাঁর সন্তানদেরও হারিয়েছিলেন। এমনকি তিনি নিজেও কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সন্তানদের মৃত্যু ও এত সব হারানো সত্ত্বেও মহান আল্লাহর প্রতি তাঁর অনুরাগ ও কৃতজ্ঞতা বোধ এবং বিনম্রতা তো কমেনি, বরং বেড়ে গেছে। মহান আল্লাহর দরবারে তাঁর বিনম্র প্রার্থনার মাত্রা বেড়ে যায়, তাই মহান আল্লাহ আবারও তাকে সব নিয়ামত ফিরিয়ে দেন। সূরা সাদের 43 ও 44 নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে, আমি তাকে দিলাম তার পরিজনবর্গ ও তাঁদের মতো আরও অনেক আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্যে উপদেশ স্বরূপ। আমি তাকে পেলাম সবরকারী, চমৎকার বান্দা সে, নিশ্চয়ই সে ছিল আমার দিকে প্রত্যাবর্তনশীল।
অবশ্যই ধৈর্যের ন্যূনতম পুরস্কার হল আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও চিরস্থায়ী বেহেশত। সব সৎকাজেরই রয়েছে সুনির্দিষ্ট পুরস্কার। তবে সূরা জুমারের 10 নম্বর আয়াতের বক্তব্য অনুযায়ী, কিয়ামতের দিন তথা বিচার দিবসে ধৈর্যশীল মোমিনরা সীমাহীন বা অপরিমেয় মাত্রায় পুরস্কার পাবেন। সূরা রায়াদের 24 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, সেদিন তাদের বলা হবে, ধৈর্য ও অধ্যবসায় বা প্রতিরোধের কারণে তোমাদের প্রতি সালাম। সেই চিরস্থায়ী আবাস বা বেহেশত কত উত্তম পরিণতি! নবী রাসূলদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম ধৈর্যশীল ও মহাসহিষ্ণু। তাঁর প্রতি কত পরিহাস করা হয়েছে ও কত মিথ্যাচার আর অপবাদ তাঁকে সহ্য করতে হয়েছে, তবুও মহান আল্লাহ তাঁকে নানা বিপদ আপদ, প্রতিকূলতা ও বিরোধিতার মোকাবেলায় সর্বোচ্চ ধৈর্য ও সৌন্দর্যময় সহিষ্ণুতা বা সাবরে জামিল অবলম্বন করতে বলেছেন। ফলে কঠিনতম পরীক্ষার মধ্যেও তিনি ছিলেন পাহাড়ের মতো অবিচল ও মহাকাশের মতো প্রশস্ত হৃদয়ের অধিকারী।
হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তাঁর বোন হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহাও ছিলেন ধৈর্যের অনন্য আদর্শ বা প্রতীক। যখন খোদাদ্রোহী ইয়াজিদ হজরত জাইনাবকে উপহাসমূলক এই প্রশ্ন করে, দেখলে তো আল্লাহ তোমাদের সঙ্গে কি আচরণ করলেন ও কারবালায় তোমাদের উপর কি সব নাজিল হল, তখন হজরত জাইনাব ইমাম হুসাইনের শিবিরের সবার আত্মত্যাগ ও বীরত্বের সৌন্দর্যকে তুলে ধরলেন এই অমর বাক্যটি উচ্চারণ করে, মা রাআইতু ইল্লা জামিলা, অর্থাৎ আমি তো সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখিনি। এই বাক্যটি মহীয়সী নারী হজরত জাইনাবের অশেষ ধৈর্য ও আল্লাহর প্রতি সন্তুষ্টির উচ্চতম মাত্রাকে তুলে ধরে। তিনি এর মাধ্যমে বলতে চেয়েছেন, আমরা তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পরিবার সর্বাবস্থায় আল্লাহর নির্দেশের অনুগত এবং আল্লাহর নির্ধারিত অবস্থাদের সন্তুষ্ট। কঠিনতম বিপদ ও পরীক্ষার মধ্যেও আল্লাহর প্রতি বিন্দুমাত্র অভিমান জাগে না আমাদের। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমাউল হুসনা অনুষ্ঠানের আজকের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবার ওই অনুষ্ঠানের আগামী পর্বে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 3 জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব জনগণের, বললেন প্রধানমন্ত্রী কালের কণ্ঠ। মোটরসাইকেল পদ্মা সেতুর সক্ষমতাকে নষ্ট করবে প্রথম আলো। আলেমদের মুক্তির দাবিতে হাইকোর্ট ঘেরাও করার আহ্বান জাফরুল্লাহর মানবজমিন। উত্তরা টঙ্গীতে কিশোর গ্যাংয়ের দাপট, যুগান্তর ইত্তেফাকের শিরোনাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিত রনি সহ 4 জনের 3 দিনের রিমান্ড। বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে, দুদক মহাপরিচালক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ফের বড় ধাক্কা ঠাকরে শিবিরে, পিকার নির্বাচনে বড় ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী। আজকাল বাংলায় খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বিজেপি, লক্ষ্য আরও 4 রাজ্য, দাবি অমিত শাহের, আনন্দবাজার পত্রিকা। দ্রৌপদী নিয়ে ভুল কিছু বলেননি মমতা, তার লড়াই বিজেপির বিরুদ্ধে, সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। উত্তরা টঙ্গীতে কিশোর গ্যাংয়ের দাপট, যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজধানীর রূপকণ্ঠ আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার পর ফের আলোচনায় কিশোর গ্যাং। রাজধানীর কিশোর গ্যাংয়ের হটস্পট নামে পরিচিত উত্তরা ও পার্শ্ববর্তী টঙ্গী এলাকা, এ দুটি স্থানে বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে এ গ্যাংয়ের সদস্যরা। গত 6 বছরে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এবং তুরাগ এলাকায় অন্তত 10টি খুনের ঘটনা, ছোট অপরাধ থেকে শুরু করে গ্যাং সদস্যরা জড়িয়ে পড়ছে বড় অপরাধে, কেউ কেউ ছিনতাইকারী থেকে ভয়ঙ্কর খুনি হয়ে উঠছে। এদের কাজে লাগিয়ে রাজনৈতিক দলের এক শ্রেণীর নেতা ফায়দা হাসিল করছেন, এ কারণে বন্ধ হচ্ছে না গ্যাং কালচার। মোটরসাইকেল পদ্মা সেতুর সক্ষমতাকে নষ্ট করবে, প্রথম আলোতে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। তিনি বলেছেন, মহাসড়কগুলোর জন্য এখন বড় আপদ হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেল। আগে আমরা ভটভটি নচ্ছিমনকে দোষ দিতাম, এখন তার জায়গা দখল করে নিয়েছে মোটরসাইকেল। পদ্মা সেতুর টোল প্লাজায় শুরুতে আমরা দেখলাম যে মোটরসাইকেলের কারণে অধিকাংশ বুথ দখল হয়ে গেছে, সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, দীর্ঘ জট তৈরি হচ্ছে। তাই যদি হয় তবে পদ্মা সেতু যে উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে তা বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, পদ্মা সেতু ঢাকার কাছাকাছি হয় মানুষ মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করছে। মোটরসাইকেল এভাবে পদ্মা সেতু পার হতে থাকলে সেতু পারাবারের পুরো ব্যবস্থাপনা ধসে পড়তে পারে। এদিকে পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড হয়েছে বলে খবর দিয়েছে যুগান্তর। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, টার্গেটকৃত সময়ের অনেক আগেই পদ্মা সেতুর খরচের টাকা উঠে আসবে। পদ্মা সেতু নির্মাণে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলেমদের মুক্তির দাবিতে হাইকোর্ট ঘেরাও করার আহ্বান জাফরুল্লাহর মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আলেমদের মুক্তির দাবিতে 10,000 লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আপনাদের উপর আমার রাগ আছে, আপনারা ঘরের মধ্যে বসে মিটিং করেন। আমরা বেশ কয়েকবার বলেছি, হাজার দশেক লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করি। আমার প্রস্তাব হচ্ছে, দুই দিনের মধ্যে তাদের সবার জামিন না হলে আমরা সবাই ঘেরাও করে থাকব। ওদের মুক্তি না হলে হাইকোর্টে ঈদের জামাত হতে দেব না, আমরাই সেখানে মাঠ দখল করে বসে থাকব। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বাংলায় খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বিজেপি, লক্ষ্যে আরও 4 রাজ্য, দাবি অমিত শাহের। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, 1 বছর আগেই 200 আসন পার করার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গে ধাক্কা খেয়েছে বিজেপি। এরপরেও বাংলার ক্ষমতা দখলের লড়াই থেকে সরছে না দল। হায়দরাবাদে হওয়া দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে নেয়া রাজনৈতিক প্রস্তাবে এমনটাই বলা হয়েছে। প্রস্তাব পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে, সেই সঙ্গে আরও 3 রাজ্য দখলের কথাও বলেন শাহ। এর জবাব দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 2020-21 সালে বাংলার নিত্যযাত্রী হয়ে যাওয়ার সময়ও এসব বলেছিলেন, আর পরিবারতন্ত্রের কথা বিজেপির মুখে মানায় না। স্পিকার নির্বাচন, শিন্ডের শিবিরে ভোট দিতেই বিধানসভায় ইডি ইডির বিরোধী বিধায়কদের স্পিকার নির্বাচন নিয়ে সরগরম মহারাষ্ট্র বিধানসভা। রোববার স্পিকার নির্বাচনের সময় শিন্ডে শিবিরের বিধায়করা ভোট দিতেই বিধানসভা কাঁপিয়ে ইডি ইডি রব তোলেন বিধায়কদের একাংশ। এ সম্পর্কে আজকাল লিখেছে, ফের বড় ধাক্কা ঠাকরে শিবিরে, স্পিকার নির্বাচনে বড় ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী। আস্থা ভোটের আগেই আসছিল স্পিকার নির্বাচন, আর তাতেই বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল নরবেকর, অন্যদিকে শিবসেনা প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন রঞ্জন সালভিকে। নির্বাচন শেষে দেখা যায় 164 ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। ইতিমধ্যে স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাহুল নরবেকর। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ভোট দান করেনি সমাজবাদী পার্টি, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে আগামীকাল আস্থা ভোট রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী পদে বসলেও আগামীকাল তাঁকে সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে হবে বিধানসভায়। দ্রৌপদী নিয়ে ভুল কিছু বলেননি মমতা, তাঁর লড়াই বিজেপির বিরুদ্ধে সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। দ্রৌপদী মুর্মু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলটা কি বলেছেন, কেনই বা তাঁর বক্তব্যকে বিকৃত করে সস্তা রাজনৈতিক প্রচারের চেষ্টা করছে কংগ্রেস সিপিএম। সিপিএম, কংগ্রেস আর কিছু তার কাটা বিশেষজ্ঞ এ কথাকে বিকৃত করে বাজারে নেমেছেন। মমতা বলেছেন, ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি পদে মহিলা আদিবাসী প্রার্থীদের তাঁর কোনো আপত্তি নেই, লড়াই বিজেপি প্রার্থীর সঙ্গে। দ্রৌপদী মুর্মুকে যে সর্বসম্মতভাবে প্রার্থী করা গেল না তার পুরো দায় বিজেপির। বিজেপি কেন আগে বিরোধী দলগুলোর কাছে এই নাম পেশ করেনি,
তৃণমূল নেত্রীর এই বিবৃতি গভীর রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শুনছিলেন পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা সুখের নীর।
সুখের নীর
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। এই ধারাবাহিকের ২২তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আখতার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দাম্পত্য জীবনকে সুখময়, সুস্থ আর সজীব রাখতে হলে অতীতের ভুলগুলোকে পরিহার করে চলা উচিত। আপনি বা আপনার স্বামী বা স্ত্রী যেই ভুল করুক না কেন, বা ভুলের ক্ষেত্রে আপনার একার বা উভয়েরই ভূমিকা বা দায় থাকুক না কেন, সেসব ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে। আপনার জীবনসঙ্গীর অতীতের নানা ব্যর্থতা বা ভুলগুলো তাকে স্মরণ না করিয়ে বরং নিজের ও তার ইতিবাচক আচরণ ও ইতিবাচক নানা দিক শক্তিশালী করুন। এই মুহূর্তে যে আপনি জীবনসঙ্গীর পাশে রয়েছেন তার উপস্থিতিকে উপভোগ করুন এবং আপনাদের মনের সব কথা ও ভাবনাগুলোকে একে একে তুলে ধরুন। যদি জীবনসঙ্গীকে সত্যিই ভালোবাসেন তাহলে তার পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব দিন।
অতীতের এমন কোনো কথা বা ঘটনার স্মৃতি তুলে ধরবেন না যা আপনার জীবনসঙ্গীকে পীড়া দিতে পারে বা যা তাকে করতে পারে উত্তেজিত। যদিও অতীতের সব কিছু ভুলে যাওয়া খুব সহজ নয়, কিন্তু অতীতের এমন কোনো ঘটনার বিষয় তুলে ধরা বা সেসবের কলকাঠি নাড়ানো ঠিক নয় যা প্রতিশোধ পরায়ণতা উস্কে দিতে পারে বা একগুয়েমির পুনরাবৃত্তি ঘটাতে পারে। মোট কথা, অতীতের কথা তুলে ধরে জীবনসঙ্গীর উপর আঘাত হানবেন না।
পরিবার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। পরিবারের জীবন ও মৃত্যু নির্ভর করে যে সংস্কৃতি ও আচার আচরণকে অনুসরণ করতে চাই পরিবার তার উপর। পরিবারকে সঠিক পথে রাখতে হলে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা, যাতে পরিবারের সদস্যদের মধ্যে দয়া ও সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে এবং পরিবার হয়ে ওঠে নিরাপত্তা ও নির্ভরশীলতার কেন্দ্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনি পরিবারের সুরক্ষা ও সংহতি জোরদারের জন্য বিভিন্ন নীতি ও সুপারিশের কথা উল্লেখ করেছেন। ১৬টি পয়েন্টে উল্লেখিত এসব নীতির মধ্যে রয়েছে ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবারকে শক্তিশালী করা এবং এজন্য শিক্ষা ও প্রশিক্ষণ আর গণমাধ্যমকে ব্যবহার করা সহ পরিবার সংক্রান্ত আইনি ব্যবস্থায় সংস্কার আনা ও তাতে পূর্ণতা আনা, পারিবারিক বিষয়ে সঠিক সংস্কৃতির বিস্তার ঘটানো ও পরিবারের সবাইকে একত্রে অবসর বিনোদনের সুযোগ দেয়া, পরিবারের জীবন উপকরণ রুটি রুজি ও অর্থনীতিকে শক্তিশালী করা, পেশা বা চাকুরির ব্যাপারে তাদের ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তা তা দূর করতে তাদেরকে শক্তিশালী করা এবং পরিবারের সদস্যদের বিয়ের ও বাসস্থান সমস্যা দূর করারও সুপারিশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।
ইরানের সর্বোচ্চ নেতা পরিবার বিষয়ক তার সুপারিশ মালায় আরও যেসব বিষয়ের উপর জোর দিয়েছেন, স্ত্রী বা মায়ের প্রতি সহায়তা ও মাতৃত্বের ভূমিকা এবং অর্থনৈতিক ক্ষেত্রে পিতার ভূমিকার প্রতি সম্মান প্রদর্শনও সেসব বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি তার সুপারিশ মালায় পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি সহায়তা এবং পরিবারের সব সদস্যদের সুস্থতা ও বিশেষভাবে সন্তান জন্মদানের সক্ষমতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন। মোট কথা, ইরানের সর্বোচ্চ নেতা চান ইরানি পরিবারগুলো যেন হয় সম্প্রীতি ও নিরাপত্তার কেন্দ্র, নৈতিকতা এবং শিক্ষা ও প্রশিক্ষণের কেন্দ্র, অর্থনৈতিক নানা দক্ষতা, পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের কেন্দ্র এবং সন্তান সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যার ভারসাম্য রক্ষার কেন্দ্র ও সমাজকে শক্তিশালী করার কেন্দ্র।
ইরানের সর্বোচ্চ নেতা বা রাহবার নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং পারিবারিক যোগাযোগকে খুব গুরুত্ব দিয়ে থাকেন, যাতে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক অনুরাগের বন্ধন জোরদার হয়। তিনি ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান শীর্ষ নেতা হিসেবে ও এর আগেও শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে ব্যাপক ব্যস্ত জীবনের অধিকারী হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছেন।
ইরানের সর্বোচ্চ নেতার মতে, পরিবার হচ্ছে স্নেহ ও প্রীতির বন্ধন বিকাশের কেন্দ্র। পরিবারের শিশুরা বড়দের কাছ থেকে স্নেহ ও মমতার পরশ পেয়ে থাকে। তার মতে, পরিবারের পুরুষ তথা স্বামী স্ত্রীর তুলনায় কিছুটা বেশি কাঁচা ও বিশেষ ক্ষেত্রে ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু স্ত্রীর যত্ন ও সেবা তার এ ধরনের ঘাটতি বা ক্ষতের ক্ষেত্রে কোমল মলমের কাজ করে, এমনকি মায়ের যত্ন এর পরিপূরক হয় না। ইরানের সর্বোচ্চ নেতার স্ত্রী মানসুরে খুজাস্তে বাকিরজাদের বক্তব্য অনুযায়ী, তার স্বামী বাইরের নানা কাজ শেষে যখন ঘরে আসেন, তখন ক্লান্ত হওয়া সত্ত্বেও পরিবারের পরিবেশকে বাইরের সমস্যার জগৎ থেকে দূরে রাখার তথা ঘরের পরিবেশকে প্রশান্ত, প্রফুল্ল ও সুস্থ রাখার চেষ্টা করেন। রাহবারের স্ত্রী মনে করেন যে পরিবারের প্রশান্তি বজায় রাখাই তার সবচেয়ে বড় দায়িত্ব, যাতে তার স্বামী কোনো টেনশন ছাড়াই নিজের কাজগুলো অব্যাহত রাখতে পারেন।
ইরানের সর্বোচ্চ নেতার সাদামাটা জীবনযাপন সম্পর্কে তার স্ত্রী বলেছেন, বহু বছর ধরেই আমরা কোনো বিলাসী দ্রব্য আমাদের ঘরে ঢুকতে দেইনি। ঘরের প্রচলিত সাজসজ্জা বলতে যা বোঝায়, যেমন মূল্যবান কার্পেট ও পর্দা, সোফা ইত্যাদি, এসব আমাদের ঘরে নেই। জনাব খামেনির বাবা মা এ বিষয়ে আমাদের আদর্শ। তার মা এ ধরনের অভিজাত সাজসজ্জার বিরোধিতা করতেন। আমি আমার সন্তানদের সবসময় বলে আসছি যে তারাও যেন ব্যক্তি জীবনে এ নীতি বজায় রাখে, কারণ বিলাসী দ্রব্যগুলো অপ্রয়োজনীয়।
কোনো কোনো ব্যক্তির স্বভাব এমন যে রেগে গেলে তারা গালি দেন ও অশ্রাব্য ভাষায় কথা বলেন। এ ধরনের ব্যক্তি কখনো রেগে গেলে তার কাছের ব্যক্তির উচিত দ্রুত নতুন কোনো বিষয়ের অবতারণা করে তাকে রেগে যাওয়া বিষয়টি থেকে নতুন বিষয়ের ভাবনায় ডুবিয়ে দেয়া। আবার কখনো একগুঁয়ে ব্যক্তির অশোভনীয় ভাষা ও স্বেচ্ছাচারের প্রতিবাদ হিসেবে ঘটনাস্থল বা নিজের অবস্থান ত্যাগ করাই উত্তম পন্থা। আবার কোনো কোনো ব্যক্তি কোনো উপদেশ বা অসন্তুষ্টিরই ধার ধারে না। এ ধরনের ব্যক্তির সঙ্গে কঠোর ভাষায় কথা বলা উচিত, যাতে সে সংযত ভাষায় কথা বলে। তবে কোনো অবস্থাতেই মানবীয় শ্রদ্ধাবোধ ও আন্তরিকতাকে বিসর্জন দেয়া যাবে না। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশোভনীয় ভাষা বর্জন করতে বলেছেন। তিনি বলেছেন, মহান আল্লাহ কটুভাষী বা অশোভনীয় ভাষা ব্যবহারকারীকে পছন্দ করেন না। আপনি যদি বুঝতে পারেন যে আপনার কথা বা আচরণ আপনার জীবনসঙ্গীকে অসন্তুষ্ট করেছে, তাহলে তার কাছে ক্ষমা চাইয়ে নিন। যারা দ্রুত রেগে যান তাদেরও উচিত নিজেকে চেনা ও নিজেই নিজেকে শাসন করা, আর এভাবে অসংযত আবেগ দমিয়ে রাখা যায়।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দেব। মার্কিন হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার 34তম বার্ষিকী পালিত। সাগরে ফুল ছিটিয়ে মার্কিন গণহত্যার শিকার হতভাগ্যদের স্মরণ। লুহানস্কের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করল রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই প্রজাতন্ত্রকে এর আগেই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল মস্কো। বাংলাদেশের নড়াইলে কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় জমা দেওয়া হল তদন্ত প্রতিবেদন। নড়াইলের ওসিকে প্রত্যাহার করে খুলনায় পোস্টিং। এবং বিশ্বখ্যাত স্মৃতিসৌধ তাজমহলের পিছনে জন্মদিনের পার্টি উদযাপন করে মামলার মুখে পড়লেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতা নীতিশ কুশওয়াহা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছি parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.